الحمد لله الحمد لله وكفى السلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله وقال النبي صلى الله عليه وسلم المتمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم بزرگان محترم اللہ رب العالمین আমাদের হেদায়েতের জন্য কোরআনে কারীম নাজিল করেছেন, সেই কোরআনে কারীমের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কোরআনের ব্যাখ্যা হল নবীজির সুন্নত। এবং এ কথা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আমরা সুন্নত মানলে কামিয়াব হব। একাধিক আয়াত আসছে, আমি আপনাদের খেদমতে এই মাত্র যে আয়াত পড়লাম সেখানে বলা হইতেছে মাতা কুমর রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে নির্দেশ দেন সেটা মানো, রসুলের এতাত করো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যেটা নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো। অর্থাৎ তার মধ্যে তোমার ক্ষতি আছে। আল্লাহর হাবিব যেটা নিষেধ করবে এটা আমাদের বুঝে আসুক বা না আসুক, তার মধ্যে আমাদের ক্ষতি আছে নিশ্চিতভাবে। দুনিয়ারও ক্ষতি, আখেরাতেরও ক্ষতি। অত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। সব রোগের চিকিৎসা এটা। আল্লাহর ভয় যদি কলবে থাকে সে আর নাজায়েজ কাজ করতে পারে না, অন্যায় অশ্লীল কাজ সে করতে পারে না। তাকওয়া যদি কলবের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি কলবের মধ্যে থাকে, সে সকল গুনাহ থেকে বেঁচে যায়। আত্তাকুল্লাহ, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। শেষে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেয় দেওয়াল। শয়তান ধোকা দেয়, তোমার মাওলা তো গফুর রহিম, তুমি যাই করো না কেন সব মাফ। এটা ঠিক, আল্লাহ গফুর রহিম, কিন্তু এটাও বলতেছেন ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দেওয়ালা। তার শরীয়ত মতো চললে তিনি গফুর রহিম, শরীয়ত মতো চলছে তারপরে দু চারটে ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু চলেই নিজের মন চাহি জিন্দেগি। আলেম ওলামার কাছে জিজ্ঞেস করার দরকার নেই। আজকাল তো বলা হচ্ছে আলেম ওলামার দরকারই নেই, নাউযু বিল্লাহি মিন যালিক। তো দিন কিসের উপর থাকবে আর সে কিভাবে চলবে? আলেম ওলামার দরকারই নেই, তাহলে ইসলাম কিসের উপরে? হাওয়ার উপরে টিকবে? দিন যে কেয়ামত পর্যন্ত থাকবে, এলেম লাগবে না? কোরআন সুন্নার এলেম লাগবে না? আজকাল বলে দিচ্ছে আলেম দরকার নেই। আমরা রিক্সাওয়ালার থেকে দিন শিখছি, আমরা রিক্সাওয়ালার সাথে থাকব। এমন একটা নির্বোধ মানুষের কথা, রিক্সাওয়ালার কাছ থেকে দিন শেখে কেমন? রিক্সাওয়ালা শিখলো কই থেকে? তুমি হয়তো রিক্সাওয়ালার কাছে ছয় নম্বর শুনছ। এক রিক্সাওয়ালা চিল্লা লাগে ছয় নম্বর মুখস্থ করছে, তুমি তার কাছে শুনলা, সে শিখছে কই থেকে? দিনের গোড়া কোথায়? গোড়া তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তিনি কাদেরকে রেখে গেছেন? তিনি কোন হাদিসে বলেছেন আমি রিক্সাওয়ালাদের রেখে গেলাম, আমি ঠেলা গাড়িওয়ালাদেরকে রেখে গেলাম, তারা আমার অরিস বলেছে? বলেন নাই। ওলামাদের কাছে কথা বলেছে, সেই ওলামাদের সম্পর্কে আজকে চব্বিশ ঘন্টা কিবত, চব্বিশ ঘন্টা কিবত। আর তাদের বদনামি, তারা ইহুদিদের টাকায় চলে, নাউযু বিল্লাহ। তো দিনের কিছুই থাকলো না। নবীজি তাদেরকে রেখে গেলেন ধারক বাহক, নবীজির পরে নবীজির কাজ যারা করবে তারা যদি ইহুদিদের গোলাম হয়, নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ, তো ইসলামের কিছুই থাকলো না। সে কি হিসেবে মুসলমান দাবি করে? তাকে নামাজকে শিক্ষা দিছে, কোরআনকে শিক্ষা দিছে। আজীব আজীব কথা, ওলামা দরকার নেই। আমরা এটা হাতের মধ্যে আছি, কিছু লোক বলতে আমরা এতাহাতের মধ্যে আছি। কার এতাহাত? আল্লাহর এতাহাত করো না রসুলের করো না ওলামার করো? এই তিন শ্রেণীর এতাহাত হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতে আল্লাহ তাআলা তিনজনের নাম বলছেন, চতুর্থ কেউ নেই। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর হুকুম মতো চলো। আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বড় আলেম, কোরআন সুন্নার জ্ঞান রাখে, তাদের ইতাআত করো। মূলত তাদের ইতাআতটা রসুলের ইতাআত, তারা নিজের কথা বলে না, তারা যা কিছু বলে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনায়। কাজে তাদের এতাত মানেই আল্লাহ রসুলের এতাত। তো শব্দ ব্যবহার করছেন আল্লাহ তিনটা। কোরআন শরীফের এই আয়াতে শব্দ তিনটা আছে, আতিউল্লাহ, আল্লাহর এতাত করো, এতাত মানে অনুসরণ, আতিউর রসুল, রসুলের এতাত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে তারা এলেম রাখে, হক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম, তাদের অনুসরণ করো। আপনি দেখেন কোন আয়াতে চার নম্বর কোন এতাত আছে কিনা? এই তিনটার বাইরে কোন এতাত আছে কিনা? তাহলে আমরা অমুক জায়গার এতাত করি, এক একজন এক জায়গার, কেউ মাইজ ভান্ডারের এতাহাত করে, কেউ আজমির শরীফ নাম দিচ্ছে আজমির শরীফের এতাহাত করে, কে এতাহাত করে ওখানে যে ইমানটা নষ্ট করে আসে, মাজারে সেজদা করে আর মাজারের কাছে প্রার্থনা করে ইমান নষ্ট করে আসে। এইগুলো ছিল আগে, এসব এতাহাত ছিল আগে। এখন নতুন যে এতাহাত বেরোয়েছে, এটা হল নিজামুদ্দিনের এতাহাত। কিচ্ছু এতাহাত করে না, নিজামুদ্দিনের এতাহাত করা হাত এসে নেই। এই নামে তারা কার এতাহাত করে দেখান আমাকে। কি বলো, সাহাদ সাহেবের এতাহাত করে? সাহাদ সাহেবরে কোথায় পায় এতাহাত? তো প্রত্যেকটা কথা জিজ্ঞেস করতে হয়, এটা কিভাবে করবো, উজু কিভাবে করব, সওয়াব কিভাবে পড়ব, এই ব্যবসা জায়েজ না জায়েজ সব জিজ্ঞাসা করতে হয়, কোথায় পায় সাহাব সামনে? এটা সম্পূর্ণ ধোকাবাজি, সম্পূর্ণ ধোকাবাজি। এর অর্থ হল নিজের নফসের গোলামি করা। নিজামুদ্দিনের এতাহাতের অর্থ হল নফসের গোলামি করা। সে মূলত কারোর এতাহাত করে না, কারণ এতাহাত করে না। কেউ কি বলবে গোলামাদের মাথা ভাঙো? নিজামুদ্দিন কোনদিন বলবে সেখানে লোকজনেরা তো ওলামায় কেন মাথা ভাঙো, হাত ভাঙো, পাও ভাঙো, মাথা ফাটায় দাও, শহীদ করে দাও, এটার নাম ইসলাম? ওলামায়ে কেরামকে কালেমা পড়াও, তারা কাফের হয়ে গেছে, তারা আমিরের এতাত না করে কাফের হয়ে গেছে, তাদের কতল করা ওয়াজিব হয়ে গেছে, কতল করা ওয়াজিব হয়ে গেছে। এসব কথা যে তারা বলতেছে কোথায় পাইল? দেখি কোরআন হাদিসের কথা তাদের মন গড়া কথা, সম্পূর্ণ মন গড়া কথা। আল্লাহ হেফাজত করুক, এটা কোন ইতাআত না। আমি যে আয়াত পড়েছি এখানে রসুলকে ইতাআত করতে বলা হয়েছে, রসুল এখন আমাদের সামনে নেই, তিনি তার জায়গায় হক্কানি ওলামায়ে কেরামকে দেখে গেছেন, যারা আল্লাহকে ভয় করে, হক কথা বলে, কারোর ভয় বা কোন লোভে সত্যকে গোপন করে না, কারোর ভয়ে বা কোন লোভে সত্যকে গোপন করেন, সত্য তারা বলে দেয়। এই একটাই তো ইতাআত। আমা আতাকুমুর রাসূল ফাখুযূহু, আমার রসুল যা নির্দেশ করে এটা করো, এটা করো, এটা প্রত্যেকটা কাজে, দিন দুনিয়ার প্রত্যেকটা কাজে, জিন্দেগীর কোন সাইড নেই, কোন ধাপ নেই যে সাইডে নবী আলাইহিস সালাম নির্দেশ দেন নাই, এমন কোন সাইড নেই। তিনি মানুষ ছিলেন, তিনি ফেরেশতা ছিলেন না, তিনি নূরের তৈরি ফেরেশতা ছিলেন না, তিনি মাটির তৈরি মানুষ ছিলেন। আমাদের যত কিছুর প্রয়োজন এইসব প্রয়োজন তারও ছিল। তিনি খানা খাইতেন, তিনি ঘুমাইতেন, তিনি বাজারে যাইতেন। তো কোরআনের আয়াত আছে, ইল্লা কানু ইয়ামশুনা ফিল আসওয়াক, সমস্ত নবীরা বাজারে যাইতেন, মানুষ হিসেবে তার প্রয়োজন আছে। তিনি উজু ইস্তিনজা করতেন, তার অসুখ বিসুখ হইত, তার বিবি বাচ্চার প্রয়োজন ছিল, তিনি বিচার আচার করছেন, তিনি দেশ চালাইছেন, তিনি যুদ্ধ পরিচালনা করছেন, তিনি পররাষ্ট্রনীতি দিছেন, অর্থাৎ জিন্দেগির কোন সাইড আপনি আমি দেখাইতে পারবো না যে এই সাইডে নবী আলাইহিস সালাম কোন দিক নির্দেশনা দেন নাই, এটা নেই। কারণ জানা না থাকতে পারে যে এই ব্যাপারে কি বলেছে, না জানার এই অর্থ না যে এই ব্যাপারে কিছু বলা হয় নাই, না জানা এক জিনিস আর না থাকা আর এক জিনিস। না জানা থাকতে পারে, না থাকা শরীয়তে নেই এটা হবে না, আছে। কারণ বিদায় হজে আরাফার দিন যে আয়াত নাজেল হল, সে আয়াতে আল্লাহ বলে দিছেন, আল্লিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কোন ফাঁক ফকর নেই যে আপনি ওইখান থেকে কিছু নিয়ে আসবেন হিন্দুদের থেকে, নাউজুবিল্লাহ। তো এই জায়গাটা খালি আছে, নবীদের কিছু বলেন নাই, ঠিক আছে, চীনের থেকে নিয়ে আসি, এই খালি স্থান পূরণ করার জন্য চীনের থেকে নিয়ে আসি, লন্ডন থেকে নিয়ে আসি, কোন খালি জায়গা নেই, সব জায়গায় নবীজি বিধান দিয়ে গেছেন, সব জায়গায়। আমাদের শুধু জানার দরকার, এই জানাটাকেও ফরজ করা হয়েছে, ফরজ করা হয়েছে, এলমে দিন শিক্ষা করা ফরজ। সবাই চায় আমাকে জ্ঞানী বলা হোক, আমি জ্ঞানী লোকের কাতারে শরিক হই, কিন্তু দুনিয়ার বিদ্যা দিয়ে কি আল্লাহর কাছে জ্ঞানী হওয়া যাবে? দুনিয়ার বিদ্যা আপনি যত শিখেন সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসেন, আল্লাহর খাতায় আপনাকে জ্ঞানী বলা হবে না। সমাজে জ্ঞানী কাকে বলে? সমাজে জ্ঞানী বলে যে অনেক মাল দৌলত জমা করতে পারে, তার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, লোক বল আছে, জনবল আছে, তার সাথে কথায়ও কেউ পারে না, তাকে বলা হয় এই লোকটা খুব জ্ঞানী, এই লোকটা খুব জ্ঞানী। কিন্তু শরীয়তে এইগুলোর কোন মূল্য নেই। আমি যেগুলো বললাম, গাড়ি বাড়ি মাল দৌলত লোকবল জনবল বাকপটু, এগুলো দিয়ে কাউকে জ্ঞানী শরীয়ত বলবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জ্ঞানী কাকে বলে? আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য প্রস্তুতি নেয়, নিজের নফসের হিসাব নেয় আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য, পরের জিন্দেগি আছে না, সেখানে কবরে কি কি প্রশ্ন হবে, হাসরের ময়দানে কি কি প্রশ্ন হবে সব বলে দেওয়া হয়েছে। কবরে কি প্রশ্ন হবে, হাসরের ময়দানে কি প্রশ্ন হবে সব বলে দেওয়া হয়েছে। এর পরে যদি কেউ ফেল করে, সে নিজ দায়িত্বে ফেল করবে। শয়তানকে দোষী করতে পারবে না, শয়তানও কোন দায় দায়িত্ব নেবে না। আর বেকুব কাকে বলে? আমরা তো বেকুব মানে রিক্সা চালাই, পয়সা কড়ি নেই, গাড়ি বাড়ি নেই, তার কথা কেউ মূল্যায়ন করে না, এই বেকুব। কিন্তু নবীজি তাকে বেকুব বলেন নাই, নবীজি বেকুব বলছেন, আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের নফসের গোলামি করে, মনে যা চায় তাই কর। এই বর্তমান ইতাআতি, বর্তমান ইতাআতি এর হল বেকুব। ইতাআতের নাম দিয়ে যা মনে চেতেছে তাই করতেছে। রইসুল মুনাফিকিন যা বলে দিচ্ছে, রইসুল মুনাফিকিন যা বলে দিচ্ছে সেটাই করতেছে। ইতাআতের নামে রইসুল মুনাফিকিনের ইতাআত করতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো নবীজি বলতেছে বেকুব কাকে বলে? আলা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা যে ব্যক্তি নফসের গোলামি করে, আল্লাহ রসুলের গোলামি করে না, ওলামায়ে কেরামের কথা শোনে না, কোরআন হাদিসের কথা শোনে না, তার নফসের যেটা ভালো মনে হয় ওটাই করে, তার নফসে যেটা ভালো মনে হয় এটাই করে। তার নফসে ভালো মনে হয়েছে ইজতেমার মাঠটা দখল করতে হবে, এটা ভালো মনে হয়েছে, আরে ওয়াদা করে আসছ যে নির্বাচনের আগে জোর করবে না, তো এটা ভালো মনে হলো কেন? যে কোনো মূল্যে দখল করতে হবে, তাই দুঃশাস্ত্র শহীদ করতে হয়, ভালো মনে হয়েছে। তো ওরা ঢুকছে কেন? আরে ওরা ঢুকছে ইস্তেমার কাজের জন্য ঢুকছে, ওরা কি জোর করতে ঢুকছে নাকি? ইস্তেমার কাজের জন্য ঢুকছে, তারপরে এক মিনিটের জন্য মানলাম যে তারা ভুল করছে, তারা ঢুকছে ভুল করছে। যে সরকারের কাছে ওয়াদা করে আসছো যে আমরা নির্বাচনের আগে কোন জোর করব না, তাকে জানাই দাও আমরা দু গ্রুপ ওয়াদা করে গেছিলাম, ওই গ্রুপ জোর করতেছে, ওদেরকে ধরে না, জানো জানাও, তুমি আসলে কেন, গেট ভাঙলে কেন, মারামারি করলে কেন, আইন হাতে তুলে নিলে কেন, কোন এটা নফসের পূজা, ব্যক্তি পূজা, সম্পূর্ণ ব্যক্তি পূজা, অন্ধ অন্ধত্ব অন্ধ পূজা। এই জন্য নবীজি বলতেছেন বেকুব কাকে বলে, আজিজু মান আতবা নফসাহু হাওয়া ওয়াতামান্না আলাল্লাহ, নফসের গোলামি করে, মনে যা আসে তাই করে, আর আল্লাহর কাছে লম্বা লম্বা আশা করে। আমার তো জান্নাত সিদ্ধান্ত হয়ে আছে, আমার তো জান্নাত কি আছে, সে পরিমাণ আলেম ওলামার মাথা ভাঙছি, তাতে জান্নাত তো অজীব হয়ে গেছে। আমার বলতে যেটা নাকি তারা কারবালা, কারবালা ময়দান করলো, এটাতে বুঝলো না যে কারবালা করলে কি হয়, কারবালা করলে তোমরা হইলে এজিদের বাহিনী, আর যারা মার খাইল তারা হয়েছে হুসাইনের বাহিনী। কারবালা করে তুমি তো এজিদের বাহিনী হইলা, আবার আল্লাহর কাছে বড় বড় আশা করতেছ কি হিসেবে? খুব ভালো কৌশলে রাখেন, দুনিয়াদাররা কারে জ্ঞানী বলে, কাকে বেকুব বলে, এটা দিয়ে আপনার আমার কিছু আসে যায় না। আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তিনি এবং তার রসুল কাকে জ্ঞানী বলেছেন, কাকে বেকুব বলেছেন, ওই জ্ঞানী হইতে চেষ্টা করি। আল্লাহ রসুল জ্ঞানী বলতেছেন যে নিজের নফসের হিসাব নেই, আমরা তো চাকর বাকরের হিসাব নেই, দোকানের কর্মচারীর হিসাব নেই, বিভিন্ন লোকের হিসাব নেই, কয়জন আছি, নিজের নিজের হিসাব নেই, এটা মাথায় আসে কিনা? হাদিসে জ্ঞানী বলা হয়েছে যে নিজের নিজের হিসাব নেয়, যে নিজের নফসকে কন্ট্রোলে রাখে, খায়েশাতের গোলামি করে না, মনচাহি জিন্দেগি যাপন করে না, তাকে দুনিয়াতে ছয়টা দায়িত্ব দেওয়া হয়েছে, ইমান ঠিক করো, ইবাদত বন্দেগি সুন্নত তরিকে করো, রিজিক হালাল রাখো, বান্দার হক আদায় করো, আত্মশুদ্ধি করো, আর আল্লাহর দ্বীনের জন্য তাবলীগের জন্য সময় বের করো, ছয়টা কাজ জরুরি সাব্যস্ত করা হয়েছে। তো নিজের হিসাব নেওয়ার অর্থ হল এই ছয়টা কাজ আমি করতেছি কিনা, আমি ইমান ঠিক করেছি কিনা, আমার উযু নামাজ ইবাদত বন্দেগি বিবাহ সাদি কাফন দাফন সুন্নত তরিকায় আছে কিনা, আমি যে রিজিক উপার্জন করতেছি হালাল পথে হইতেছে কিনা, জায়েজ পন্থায় হইতেছে কিনা। চার নম্বর, আমি বাপ মা স্ত্রী পুত্র ভাই বেরাদার পাড়া প্রতিবেশী তাদের হক আদায় করি কিনা, তাদের অধিকার তাদেরকে দেই কিনা, সব জবরদখল করি। পাঁচ নম্বর, আমার কলবে জন্মগতভাবে কিছু রোগ আছে, রুহানি ব্যাধি, রুহানি ব্যাধি, অহংকার, হিংসা বিদ্বেষ, লোভ লালসা, কৃপণতা, এরকম দশটা রোগ আছে। আমি এই দশটা রোগের চিকিৎসার জন্য কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখি কিনা, এবং শেষ নবীর উম্মত হিসেবে আমার দায়িত্ব যেহেতু আমার এই ইসলাম কেয়ামত তক চলবে, অথচ আর কোন নবী আসবেন না, আমাকে আল্লাহ যে দিন নসিব করেছেন এটা কেয়ামত পর্যন্ত চলবে, অথচ আর কোন নবী আসবেন না, যে কারণে আমাকে দিনের জন্য, দিনের দাওয়াতের জন্য সময় বের করার দায়িত্ব দেওয়া হয়েছে। আমি দিনের জন্য সময় বের করতেছি কিনা, এই হল নিজের হিসাব নেওয়া। এই ছয়টা কাজ করতেছি কিনা, এটা ফরজে আইন, মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। এই ছয়টা কাজ আমি করতেছি কিনা, এটা হিসাব নেওয়া। আমিল আলিমা বাদাল মাউত, মৌতের পরে কবরের জিন্দেগি আসতেছে, সেখানে তিনটা প্রশ্ন হবে, তিনটা প্রশ্ন হবে, তোমার রব কে ছিল পালনেওয়ালা, তোমার দিন ধর্ম কি ছিল, এবং নবীকে দেখায় প্রশ্ন করা হবে এই লোকটাকে দুনিয়াতে আপনি আমি যদি সুন্নত অনুযায়ী চলি, সুন্নত অনুযায়ী চলি, তাহলে সাথে সাথে চিনব এই লোক আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আর কাকে দেখানো হবে, তাছাড়া তার সাথে আমার মিল আছে, ওনার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, ওনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, ওনার লম্বা জামা আছে, আমারও লম্বা জামা আছে, সব মিলে এসে বুঝবে, আরে আমি তো এনাকেই ফলো করছি, ইনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো বলে দেওয়ার দরকার নেই, কোন পীর আপনাকে এখানে সাহায্য করতে পারবে না, যে পীর বলে তোমরা আমার কথা বলো, আমরা লোকমান হুজুরের লোকজন, এইসব ভণ্ডামি কোন কাজে লাগবে। এক ভণ্ডপি সে মুরিদানদ শিখাই দিছে, যতই মুনকার লোকের আসুক আমার নাম বলবা, আমরা লোকমান হুজুরের লোক, দেখবা মুনকার লোকে সব চলে গেছে, কত বড় ভণ্ড। যেখানে নবী রাসূলের নাম করলো কাজ হবে না, প্রশ্নের উত্তর দিতে হবে, তিনটা প্রশ্ন, হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন, তোমার জিন্দেগি কোন কাজে লাগাইছিল, তোমার যৌবন যেটা আসল সময়, কাজ করার সময়, কাজ করার সময় এই সময়টা কোন কাজে ব্যয় করছিলে, খালি মিছিল করে বেড়াইছিলে আর ওলামাদের মাথা ভাঙছিলে, এই কাজ করছিলে। তিন নম্বর, মাল কামাই করছো কোন সোর্স থেকে, হালাল ভাবে কামাই করছিলে না হারাম ভাবে, মাল যে ব্যয় করছিলে দেখে হালাল খাতে না হারাম খাতে, যারা টেলিভিশন কিনছে, যারা গোনাহের সামান কিনছে, বাদ্যযন্ত্র কিনছে, নাচ গানের যন্ত্র কিনছে, তারা এই প্রশ্নে আটকা পড়ে যাবে, আমি তোমাকে যে মাল দিয়েছিলাম কোথায় ব্যয় করছিলে, একটা একটা পয়সার হিসাব দিতে হবে। এবং ফরজ এলেন কতটুকু শিখছিলে, কতটুকু আমল করছিলে, এলেন শিখেছিলেন কিনা, এবং সেই অনুযায়ী আমল, সেই অনুযায়ী দাওয়াত আমরা দিয়েছি কিনা, প্রশ্ন করা হবে। আমল বললে শুধু আমল না, আমল বললে এলেমের উপরে আমল মানে কি, নিজে আমল করা, অন্যকে দাওয়াত দেওয়া, নিজে আমল করা, অন্যকে দাওয়াত দেওয়া, এটা করছি কি? এই হলো জ্ঞানের পরিচয়। ছয়টা কাজ সে করতেছে কিনা ওটা মিলাই দেখবে, কবরের তিন প্রশ্নের জবাব রেডি করবে, হাসরের ময়দানে পাঁচ প্রশ্নের জবাব রেডি করবে, এই ব্যক্তিকে বলা হয়েছে জ্ঞানী। আর যে নফসের গোলামি করে আর আল্লাহর দরবারে বিরাট বিরাট আশা রাখে তাকে বলা হয়েছে বেকুব। বেকুব দুনিয়াদারদের সংজ্ঞা কোনো কাজে লাগবে না, সংজ্ঞা কোনো কাজে লাগবে না। এখন ফেতনা ফাসাদের জামানা, ওলামায়ে কেরামকে কাফের বলা হয়েছে, ওলামায়ে কেরামকে কালেমা পড়ানো হয়েছে, ডান্ডা মেরে কালেমা পড়ানো হয়েছে। এই জামানা সম্পর্কে নবী দিয়ে বলেছেন, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু শাহীদ। আমার উম্মতের ফেতনা ফাসাদের সময় এর থেকে ফাসাদ আর কি হইতে পারে যে ওলামায়ে কেরামকে শহীদ করা হইতেছে, রক্তাক্ত করা হইতেছে, দাণ্ডা মারা হইতেছে, রামরাও দিয়ে কুপানো হইতেছে, আবার কালেমা পড়তে বলা হইতেছে, কারবালা বলা হইতেছে, ওলামায়ে কেরামকে মেরে কারবালা, এর থেকে ফাসাদ কি হইতে পারে, এর থেকে ফাসাদের জামানা কি হইতে পারে? এটা তো বড় ফেতনা। এটা যে আমরা মুসলমানদের একটা দল ইহুদিদের হাতের খেলো না, অনেকে মনে করে তবলিগ দুই ভাগ হয়ে গেছে, এটা একদম গলত কথা। তবলিগ দুই ভাগ হয়ে গেছে এটা একদম গলত কথা। তবলিগ এক ভাগ এক ভাগ আছে। তবলিগের নামে কিছু লোক ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে, ইহুদিদের খেলনা হিসেবে তারা আসল তবলিগীদেরকে মারধর করতেছে, আসল তবলিগকে বন্ধ করার জন্য যা করার দরকার তাই করতেছে। তবলিগ দুই ভাগ কোথায় হল? এক ভাগ অরিজিনাল তবলিগওয়ালা, তবলিগের মহব্বতে তারা তবলিগ করতেছে, আর এক দল আসছে মারামারি করতে। এটা আগের থেকে তারা প্ল্যান করে আসছে। আমাদের কাছে ছাত্র চাওয়া হয়েছে টঙ্গী ময়দানে বাঁশ গাড়ার জন্য, তাঁবু গাড়ার জন্য কাকরাইল থেকে ছাত্র চাওয়া হয়েছে। আমরা সব বছর ছাত্র দেই, সব বছর আমরা ছাত্র দেই শুক্রবারে, এবারও দিছি। তারা বিভিন্ন ফোনে আমাদেরকে হুমকি দিছে, হুজুর আপনাদের ছাত্র পাঠাইতেছেন, যদি এদের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে কে দায় দায়িত্ব নিবে। বহু জায়গার থেকে এই ফোন আসছে, এই তাঁতিরা এই ফোন করছে, শাকপন্থীরা আমাদের কাছে ফোন করছে যে আপনাদের ছাত্র পাঠাইতেছেন এস্তেবার মাঠের কাজ করার জন্য, যদি এদের ক্ষতি হয়ে যায় তো দায় দায়িত্ব কে নিবে। আবহাওয়া থেকে ছাত্র পাঠানো হচ্ছে, কোন ক্ষয়ক্ষতি হয় নাই। এবার এই কথাটা তারা বলল কেন? তাহলে বোঝা গেল তারা যে মারামারি করবে, মাথা ফাটাবে, তারা আগের থেকে প্ল্যান করে বসেছিল, যে কারণে আমাকে ওই কথা বলছে আমার মাদ্রাসা যিনি মোহতামেম মাওলানা হিফজুর রহমান, তাকেও একাধিক ফোনে এই কথা বলা হয়েছে যে আপনি ছাত্র পাঠাইতেছেন, যদি একটা ছেলে মারা যায় ক্ষয়ক্ষতি হয়ে যায় দায় দায়িত্ব কে নিবে। তখন ছাত্র যায়ও নাই, তার আগে এই কথা বলা হইতেছে, তাহলে কি বোঝা যায়? আগের থেকে এগুলো স্কিম পাকা পোক্তা করে রাখছে। ওরা তবলিগের কাজ করতে আসলে মাঠের কাজ করতে আসলে আমরা হামলা করব, তাদের মাথা ভাঙব, তাদের উচিত শিক্ষা দিব। আগে ঠিক করে আসছে যে জন্য তারা দেখেছিল কেউ কিন্তু ব্যাটিং নিয়ে যায়নি, কেউ কোনো ব্যাটিং নিয়ে যায়নি, এবং তারা ব্যাজ লাগে গেছে, ব্যাজ যাতে নিজেরা মার না খায়, এই জন্য ভিন্ন ধরনের ব্যাজ লাগাই গেছে। তাদের কিছু কিছু লোকের ব্যাজ হারাই গেছিল, ওদেরই লোক, তারাও মার খেয়েছে, ব্যাজ নেই তো বুঝছে, ওলামাদের পক্ষের লোক, ওদের লোক মার খেয়েছে, ব্যাজ হারাই যাচ্ছে। এইগুলো সব পরিকল্পিত। বাংলাদেশে এক রইসুল মুনাফিকিন আছে, যে রইসুল মুনাফিকিন ছিল সে লোকটা দেখতে খুব মোটা তাজা, খুব ফর্সা। বাংলাদেশের যে রইসুল মুনাফিকিন এও দেখতে খুব মোটা তাজা, সে কয় নবীজির জামানায় রইসুল মুনাফিকের সাথে এর দেখতে কোনো পার্থক্য নেই। এই লোকের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের কারণে এতগুলো দুর্ঘটনা ঘটতেছে, একের পর এক দুর্ঘটনা ঘটতেছে। এই লোকটা ইহুদিদের সমস্ত নীল নকশা একাই তার লোকজন দিয়ে বাস্তবায়ন করতেছে, এবং এর জন্য তারা বহু টাকা খরচ করে গুন্ডা ভাড়া করে আছে, বহু এলাকা থেকে গুন্ডা ভাড়া করে আছে। আমাদের পাশে এক জায়গা আছে ওয়াসপুর, এখানে মাদক নিরাময় কেন্দ্র আছে, সব মৎস্যরা চিকিৎসা নেয়। এখান থেকে 70 জন লোকের টাকা দিয়ে নিয়ে গেছে, মাদক নিরাময় কেন্দ্র থেকে 70 জন লোকের নিয়ে গেছে, মানে মারামারি করতে, এরা মারামারিতে উস্তাদ পাকা। এইভাবে টাকা পয়সা খরচ করে, গুন্ডা ভাড়া করে, যারা ওলামা ইকরামকে মারধর করে, তা ইসলামের কোন কাজের মধ্যে পড়ে? এটা কোন ইতাহাতের মধ্যে পড়ে? এটার নাম দিচ্ছে ইসলাম, এটার নাম দিচ্ছে তাবলিগ। এটা কোন তাবলিগ? তবলিগ তো আরো 70-80 বছর ধরে চলতেছে, 70-80 বছরের মধ্যে এইরকম একটা ঘটনা দেখান তো, তবলিগের কিছুই না, কিছুই না। এটা ইহুদিদের একটা দল, ইহুদিরা প্রত্যেক জামানায় দল খাড়া করে ওলামাদের বিরুদ্ধে, বর্তমান জামানায় ইদানিং এই দলটাকে খাড়া করছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এবং এর একমাত্র রাস্তা, যাদেরকে আপনি হক্কানি ওলামায়ে কেরাম মনে করেন, নিঃস্বার্থভাবে আল্লাহর কথা বলে, কাউকে পরোয়া করে না, হক কথা বলতে কাউকে পরোয়া করে না, এইরকম ওলামায়ে কেরামের সাথে, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সাথে আপনি জুড়ে থাকেন, ওদের সাথে আপনি যাবেন না। যারা গেছে তাদেরকে বললো, ভাই আপনার গলত রাস্তায় চলে গেছেন, আপনার না বুঝে কোন ব্যক্তির খপ্পরে পড়ে আপনি গলত রাস্তায় চলে গেছেন। আপনি সেরাতে মুস্তাকিমে নেই, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি সেরাতে মুস্তাকিমে নেই, আপনি তওবা করে ফিরে আসেন। আপনি সাহাবপন্থী, আপনি হকের উপরে নেই, আপনি সেরাতে মুস্তাকিমে নেই, আপনি তওবা করে ফিরে আসেন। আসি ওলামায়ে কেরামের পরামর্শে, তাদের কাছ থেকে দিন শেখেন, তাদের কাছ থেকে উযু শেখেন, তাদের কাছ থেকে নামাজ শেখেন, তাদের কাছ থেকে তবলিগ শেখেন। ওই খুনিদের কাছ থেকে আপনি তবলিগ শিখতে পারবেন না, এই ইহুদিদের ভাড়া করা লোকের কাছে আপনি ইসলাম শিখতে পারবেন না, ইসলাম ওলামায়ে কেরামের কাছে শিখতে হবে। ইনশাআল্লাহ সামনে বলা হবে যে দ্বীনের যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হোক, দেখা যাবে আমরা সুন্নতের উপরে কায়েম নেই। দ্বীনের যে কোনো বিষয়, চাই উযু নামাজ হোক, চাই খাওয়া ঘুম হোক, যে কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব, আপনি দেখবেন যেখানে নবীজিরা বলে গেছেন তার সাথে আমাদের মিল নেই। আজকে আমি এই প্রসঙ্গে যাব না, কথার কথা উজু, আমরা উজু করি না, কোথায় উজু করি? কলে উজু করি, বাসায় বা মসজিদে কোথায় উজু করি? কলে। এই কলে উজু করতে গেলে অনেকে করে কি, কলটা ছাড়ে রাখে, কলটা পানি পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে, উজু করতে লাগবে এক বদনা, সে খরচ করে এক বালতি। উজু করতে লাগে এক বদনা আর সে খরচ করে এক বালতি। নামাজ তো হয়ে যাবে কিন্তু হারাম উজু হলো, নামাজ তো হয়ে যাবে ওই উজু দিয়ে কিন্তু কি উজু, এটা হারাম উজু, কারণ পানির অপচয় হয়েছে। একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার উজু করতেছিলেন, উজুতে উনি তিনবারের বেশি ধুইতেছিলেন, তিনবারের বেশি। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে দেখতেছিলেন, নবীজি বলেন, হে সাদ, তুমি কি অপব্যয় করতেছ, এটা পানির অপচয় করতেছ কেন? উনি হতভম্ব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, উজু আল্লাহর ইবাদত, ইবাদতের মধ্যে অপচয় কিভাবে হবে হুজুর? উনি বুঝতে পারতেছিলেন না, উজু আল্লাহর ইবাদত, এটা নামাজের চাবি, এর মধ্যে অপচয় কিভাবে হয়? নবী যে বুঝাই বললেন, হে সাদ, তুমি যদি সমুদ্রে বসে উজু করো আর সেখানেও তিনবারের বেশি ধোও, তিনবারের বেশি ধোও, এটাকে শরীয়তে অপচয় গণ্য করা হবে, অপব্যয় গণ্য করা হবে। সমুদ্র যেন পানির কোনো কমি নেই, পানির কোনো শর্ট নেই, সেখানেও তুমি তিনবারের বেশি ধুইলে পানির অপচয় গণ্য হবে, হারাম হবে, নাজায়েজ হবে। সেখানে এই কিনা পানি, মূল্যবান পানি, এই পানি আমরা অবলীলায় অপব্যয় করতেছি, করতেছি কিনা, এর জন্য আমরা গুনাহগার হইতেছি। এই জন্য নিয়ে হলো, যদি কলে উজু করতে হয় তাহলে বারবার টেপ কল ছাড়তে হবে, আবার বন্ধ করতে হবে, ছাড়তে হবে। অত এক টাইপের কল পাওয়া যায়, উষা করলে পানি পড়ে, আবার ছেড়ে দিলে কি হয়ে যায়, পানি বন্ধ হয়ে যায়। অপচয় করার কোনো ব্যবস্থা নেই, অপচয় করার কোনো ব্যবস্থা নেই, কারণ অপচয় যে হইতেছে এর গুনাহ তার হইতেছে হারাম। এবং একশো লোক উজু করলে একশো জনের অপচয় গুনাহ, আমি এই মসজিদের খতিব, আমার কান্দে আসতেছে, ইনি ইমাম সাহেব, এনার কান্দে আসতেছে, কিছু ভাই আছে এখানে খেদমতের দায়িত্বে কমিটি, তাদের কান্দে আসতেছে। অপচয় করলো সে, কিন্তু গুনার দায় দায়িত্ব আমাদের উপর আসলো, কেন আমরা জিনিসটা বারবার তাদেরকে বুঝায় বলি নাই, ভাই কল বারবার ছাড়েন, বারবার খোলেন, বারবার ছাড়েন, বারবার খোলেন, এ কথাটা বলি নাই কেন? গুনার দায়িত্ব আমার উপর আসতেছে। এই জন্য উজু করা সবচেয়ে ভালো স্রোত হল বালতির মধ্যে পানি নিয়ে হাত দিয়ে উঠাবেন, মগ দরকার নেই, মগ থাকলে থাকুক, বালতির মধ্যে পানি দিয়ে হাত দিয়ে উঠাবেন, এখানে কোনো অপচয় নেই, এতে বালতির পানি ব্যবহৃত হবে না। অথবা বদনায় পানি নিয়ে উজু করেন, অথবা হাউজের মধ্যে থেকে উজু করেন, এই তিনটাতে অপচয় হয় না। বালতির থেকে পানি নিয়ে উজু করা, গোসল করা, বদনায় পানি নিয়ে উজু করা, হাউস থেকে হাত দিয়ে পানি উঠায় উজু করা, এখানে কোনো অপচয় হয় না। কিন্তু এই কল সিস্টেম, এটাতে সাধারণত অপচয় হয়, মারাত্মক গুণা হয়, মারাত্মক গুণা, যদি আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। উজু শুরুতেই এই গুণা, বাকি উজু আমি বলবো ইনশাআল্লাহ, বাকি উজুতে কি ভুল আমাদের, তো দেখা যাবে যে আমাদের এক একটা আমল সুন্নতের বরখেলাপ, ভুলে ভরা। এইগুলো না করে, এইগুলো শেখার জন্য সময় না দিয়ে আমরা দেখতেছি ওলামাদের মাথা ভাঙতে, ওটা কোন দিন হবে, দিনের কিছুই জানি না, সুরা ফাতিহা সহিকর পড়তে পারি না, আর আমি দেখতেছি ওলামাদের মাথা ভাঙতে। তো কার কাছ শিখবেন আপনি? যার কাছ শিখবেন তার তো মাথায় ফাটাই দিলেন, কার কাছে শিখবেন? আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদ মাদ্রাসার খেদমতের জন্য কবুল ও মঞ্জুর করেন এবং মৃত্যু পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরামের সাথে, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।